শুভ সন্ধ্যা। আজ সোমবার 15 জুন 2015 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। ক্যানবেরা শীতের এই সুন্দর সন্ধ্যায় আজ আপনাদের জন্য অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। শ্রোতা বন্ধু, গত 1 মে 2015 ক্যানবেরাতে অনুষ্ঠিত হয়েছে কণ্ঠশিল্পী শেখ লানার প্রথম গানের অ্যালবাম সঙ্গে আমার চলের মোড়ক উন্মোচন। শেখ লানা ক্যানবেরা প্রবাসী, বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত। তিনি একজন স্থপতি, নগর পরিকল্পনাবিদ, চিত্রশিল্পী এবং বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত গায়িকা। শেখ লানা আমাদের বাংলা রেডিও ক্যানবেরার একজন সহকর্মীও। বাংলা রেডিও ক্যানবেরা যে কয়েকজন গুণী সঙ্গীতশিল্পী দ্বারা সমৃদ্ধ এবং গর্বিত, লানা তাঁদেরই একজন। গত সপ্তাহে আমি লানার সাথে তার প্রথম একক অ্যালবাম উন্মোচন নিয়ে কিছু আলাপ করি। তাতে তিনি তাঁর সঙ্গীত অনুরাগ, সাধনা, প্রেরণা আর প্রত্যাশা নিয়ে কথা বলেন। আজকের অনুষ্ঠানে আমরা সেই আলাপের কিছু অংশ শুনব, সেই সাথে তাঁর অ্যালবাম থেকে কয়েকটি চমৎকার গান আপনাদের শোনাব। আসুন আমরা অনুষ্ঠান শুরু করি। লানা, সবার আগে আমি তোমাকে বিরাট একটা কংগ্রেচুলেশন দিতে চাই। তোমার একটা সিডি কিছুদিন আগে ক্যানবেরাতে তুমি উন্মোচন করেছ এবং ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, চমৎকার একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে তুমি কিছু নিজের কণ্ঠে গানও গিয়েছ তোমার সিডির গানগুলো। আমি সবার আগে তোমার কাছে জানতে চাই, তুমি কিভাবে গানের ভিতরে গেলে বা গান কিভাবে তোমার মধ্যে এলো?
ধন্যবাদ এহসান ভাই। গান ছোটবেলা থেকেই ছিল, যে এনভায়রনমেন্টের ভেতরে আমি বড় হয়েছি। আমার বাবা মা দুজনেই খুব গান পছন্দ করতেন এবং আমরাও খুব, ভাই বোনরাও গান পছন্দ করতাম এবং আমি খুব ছোটবেলায় 7-8 বছর বয়স থেকেই গানের চর্চা শুরু করি। বাসায় ওস্তাদ আসতেন এবং গান করতাম, ভাই বোনরাও শুরু করলো গান করা। এভাবেই করে আসলে আমাদের মানে গানের ভেতর ঢুকে যাওয়া, এবং তাতে ভাইও তবলা বাজানো শুরু করলেন। তারপরে আমরা সবাই মিলে গানকে একেবারে আত্মার সাথে সম্পৃক্ত করে ফেললাম, গান নিয়ে বড় হচ্ছি। তো এখন অনেকদিন পরে সেই 7 বছরের কথা বললাম যখন শুরু করলাম, তার ভেতরে অনেক কিছুই জীবনে ঘটে গেছে, লেখাপড়াও একটা বিরাট অংশ নিয়ে জুড়ে আছে, তারপর সংসার, এখন আবার গানকে ফিরে পেয়েছি। এবং গান সবসময় আমার জন্য একটা বিরাট শক্তি ছিল, যে গান আমাকে আজকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছে।
চমৎকার। মনে হচ্ছে তুমি একটা সঙ্গীত পরিবারের ভিতরেই তুমি বড় হয়েছ এবং গান পড়ার সাথে ছিল। আমরা সবাই গানের প্রতি অনুরাগী, আমরা সবাই শুনি, শুনতে ভালোবাসি। তবে প্রবাস জীবনে যেখানে আমরা দীর্ঘদিন ধরে আছি, তুমি অনেকদিন থেকে আছো, এই প্রবাস জীবনে এত ব্যস্ততা, মানে আমাদের যে আমাদের প্রফেশনাল যে কাজের জন্য সময় দিতে হয়, তারপরে সংসারের কাজ, এর মাঝেও তুমি কিভাবে সময়টা বার করো এই সঙ্গীত চর্চা করার জন্য?
সঙ্গীত খুবই, আসলে মানুষ যে যাকে যেটা ভালোবাসে সেটার জন্য মানুষ সময় বের করে নেয়। যখন ছোট ছিলাম বা যখন এই যে বিভিন্ন প্রসেসের ভিতর দিয়ে গেছি, তখনও চর্চা করেছি এবং এই বাংলাদেশ বেতারে, বাংলাদেশ টিভিতে যখন গান করেছি, গান প্র্যাকটিসের জন্য সময় বের করেছি, তখন ছিল অন্যরকম জীবন। তা এখন আরও অনেক কিছু অ্যাড হয়েছে জীবনে, বাচ্চাও এখন বড় হয়েছে, তার জন্য কিছু রেসপন্সিবিলিটি আছে, নিজেদের চায়, নিজের কাজের ব্যাপারে রেসপন্সিবিলিটি। বাট আমি এতই ভালোবাসি সঙ্গীতকে যে সঙ্গীত অ্যাকচুয়ালি আমার কাছ থেকে মানে সময়টা বের করে নেয়, যে আমি বসব, আমি গান করব এবং ভালো গান শুনব, তাতে করে শেখা, চর্চা সবকিছুই একসাথে হয়। আমার মনে হয় যে যেটা আমরা ভালোবাসি করতে সেটার জন্য আসলে সময় আমরা বের করে ফেলি, এবং আমি এখনো সেটাই করে যাচ্ছি এবং অবশ্যই খুবই এটাতে ফোকাস এখন গান নিয়ে, তো সময় আমি বের করে ফেলছি।
আমি আশা করি তোমার এই যে গানের প্রতি যে অনুরাগ, যে গানের প্রতি যে তোমার দুর্বলতা, এর পেছনে নিশ্চয়ই তোমার স্বামী বা তোমার পরিবারের সাপোর্ট আছে। তোমার বাবা মা বা তোমার বিয়ের আগের পরিবার তো অবশ্যই তোমাকে সাপোর্ট দিয়েছিল। বর্তমানে প্রবাস জীবনে এই ব্যস্ততার মাঝেও নিশ্চয়ই তোমার স্বামী, আমাদের আরেকজন রেডিও সহকর্মী, ওনার সাপোর্ট আছেন?
অবশ্যই এসান ভাই, সেটা তো মানে স্বীকার করতেই হবে। এবং আমরা সংসার, আমাদের এই সাপোর্টটা ছাড়া আমাদের বাবা মা, ভাই বোন বা বন্ধু, তারপর তো অবশ্যই আমি যার সাথে এখন সংসার করছি, আমার বাচ্চা, প্রচন্ড সাপোর্টিভ। তাদেরকে ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া সম্ভব না কোন এরকম পদক্ষেপ নেওয়া, যেখানে আমাকে সময় দিতে হবে, যেখানে আমাকে একটা ফোকাসটা কিছু কিছুক্ষণের জন্য হলো তাদের কাছ থেকে সরিয়ে আমার ওটার ভেতর দিতে হবে। আমি সবকিছুর ভিতরে একটা ব্যালেন্সের খুব দরকার, এবং এই ব্যালেন্সটা যারা সবচেয়ে সুন্দরভাবে করতে পারে এবং ম্যানেজমেন্টটা যাদের সবচেয়ে ভালো হয়, তারাই আসলে জিনিসগুলোকে গুছিয়ে তুলতে পারে। এতে অবশ্যই ফ্যামিলির সাপোর্ট একটা বড় ব্যাপার। আমার হাজব্যান্ড তো অবশ্যই খুবই সাপোর্টিভ, সে গানও পছন্দ করে এবং সে চায় যে আমি এই গানটা করি, এবং আমার ছেলেও চায় আমি গানটা করি। আমার বন্ধু বান্ধবরাও আমাকে সবসময় উৎসাহ দিয়েছে, আত্মীয় স্বজনরাও দিয়েছে, বাবা মা তো সেই ছোটবেলা থেকে দিয়েছে, আমি খুব লাকি মনে করি এর জন্য নিজেকে।
তোমার ছেলে কি লাকি?
আমার ছেলে কি লাকি? তার জীবন তো সামনে পড়ে আছে।
তুমি কি তাকে গানের প্রতি তাকে নিয়ে আসছো? তার কি ধারণা আছে তার গানের?
একটা অদ্ভুত ঘটনা আমি বলবো এসান ভাই, কারণ আমি তাকে কখনো কোনো কিছুতে বলিনি যে এটা করতে হবে, সেটা করতে হবে, বাট কোনো একটা কারণে তার ভেতর নিশ্চয়ই সঙ্গীত আছে,
দুর্বলতা আছে,
তার কিছু আছে সঙ্গীতে। সে নিজে থেকে, আমি পিয়ানো করব, আমি পিয়ানো শিখতে চাই, এখন সে পিয়ানো করছে, সে ড্রাম করছে, পরবর্তীতে সে, আমি যেহেতু গিটার করছি এখন, সে গিটারও করবে, এবং সে মিউজিক কম্পোজ করছে, তার সফটওয়্যার আছে, সে বসে বসে মিউজিক করে। আমি কিছুই জানি না যে তার ভেতর এই জিনিসগুলো কখন থেকে এতই স্ট্রং একটা জায়গা নিয়ে নিল, এবং সে এই উপলব্ধিটা সে করে ফেলতে পেরেছে যে সঙ্গীত একটা অদ্ভুত জিনিস যেটার ভেতর বাস করা যায়, যে সঙ্গীতটা মানে সঙ্গীতকে সে খুবই সে ইন্সপায়ার্ড এবং সে রেসপেক্ট করে, এবং সে মনে করে মিউজিকের মতো এত সুন্দর একটা জিনিস পৃথিবীতে আছে বলে আমরা অনেক অনেক কিছু থেকে অনেক সময় রিলিফ পাই। সে আমাকে ওদিন বলছিল, ওয়েন আই লিসন টু আ গুড মিউজিক, তারা তো এখন ইংলিশ বাংলা সবকিছু ভালো মানে মিশিয়ে বলে অনেক সময়, তো বললো মা আমি যখন একটা ভালো গান শুনি, একটা ভালো সুর শুনি, আমি রিলি তখন অনেক কিছু চিন্তা করি। আমি খুবই অবাক হয়েছি যে সে নিজে নিজে এতখানি করে ফেলছে। আসলে আমার মনে হয় তার ভেতরেও সঙ্গীত আছে। আমার ছেলেটার বয়স হলো 14 বছর, তো আশা করব তার ভেতর এটা থাকুক, কারণ সঙ্গীতটা, হ্যাঁ, কেউ একে কেউ এটাকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যায়, কিন্তু সঙ্গীত যার কাছে থাকে তার একটা বড় শক্তি থাকে, এবং সে অনেক সময় আশ্রয় খুঁজে সঙ্গীতের কাছে। একটা ভালো গান শুনে, মন খারাপ হলে একটা ভালো গান শুনে, তখন মনে হয় যে না, কিছু আছে পৃথিবীতে যেটার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। কিছু কিছু সঙ্গীত তো খুবই ইন্সপায়ারিং হয়, কথা ইন্সপায়ারিং হয়, সুর ইন্সপায়ারিং হয়, কারো নেচারের মধ্যে কেউ একটা লিঙ্ক খুঁজে পায় মিউজিকের সাথে, গানের সাথে। অনেক গান অনেকে অনেকবার শোনে, কেন শোনে? এটা ভালো গান তো অবশ্যই, কিন্তু হয়তো তাকে অন্যরকম একটা প্রশান্তিও দেয় সে গানটা। গান বা মিউজিক এগুলো আসলে, এটা অনেক সময় মনে হয় যে ঐশ্বরিক, মানে আমার কাছে মনে হয় যে এটার ভেতর একটা পিস খুঁজে পাওয়া যায়, শান্তি খুঁজে পাওয়া যায়, জীবনের কোনো গাইডেন্স খুঁজে পাওয়া যায়। তো আমি খুব হ্যাপি, যে আমি খুবই খুশি যে ঈশান আমার ছেলে সে নিজে থেকেই সঙ্গীতকে আপন করে নিয়েছে। আমার তাকে কোনোদিনও কোনো রকমের চাপ দিতে হয়নি, প্রেশার দিতে হয়নি বা বুঝাতেও হয়নি। এটা হয়তো অটোমেটিক্যালি তার ভেতর ছিল, বা সে হয়তো দেখেছে আমাকে করতে, তার হয়তো তখন থেকেই মনে হয়েছে যে ইটস এ নাইস থিং, এটা তো ভালো জিনিস, যেটা আমাকে কিছু আমি করলে আমার ভালো লাগবে, এটা হয়তো হবে।
চমৎকার। তোমার যে সিডিটা তুমি লঞ্চ করলে, এটার ব্যাকগ্রাউন্ডটা বলো, কিভাবে এই সিডিটা মানে গানগুলো সংগ্রহ হয়ে একটা সিডি হয়ে এটা আসলো? চমৎকার একটা সিডি তুমি লঞ্চ করেছিলে।
ধন্যবাদ আবার আপনি সিডিটাকে চমৎকার বলুন। এটা আসলে আমার এবং আমার ভাইয়ের, বলতে পারেন যে এটা একটা কোলাবরেশন। আমার ভাই কেতন শেখ, কেতন শেখের সুর সব কম্পোজিশন এই গানগুলো, গানগুলো 10টা গানই নতুন গান লিখেছে ইয়াং, ওরা খুবই, ওরা গান লেখে বাংলাদেশে এখন, এবং একটা গান লিখেছে আমার বোন। তো এটা বলতে পারেন যে একটা উদ্যোগ, হঠাৎ করেই আমার আর আমার ভাইয়ের মনে হলো যে আমরা গান করেছি ছোটবেলা থেকে, আমাদের ইচ্ছে ছিল যে আমরা কিছু ভালো গান করব। ভালো গান করতে হলে ভালো কথা লাগবে, ভালো সুর করতে হবে, নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, শিখতে হবে, শুনতে হবে ভালো গান। তো আমরা এটার ভেতর দিয়ে যাচ্ছিলাম। ভেতর যাওয়ার পরে গত বছরই জানুয়ারির দিকে কেতন আমাকে বলল যে আমরা একটা অ্যালবাম করব, তবে আপনাকে একটু ইংল্যান্ডে আসতে হবে, সেখানে রেকর্ডিংটা হবে। যেহেতু আমরা এখন দুজন দু জায়গায় থাকি, অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না সময় মতো, কিন্তু আমরা এটা বের করলাম, আমরা উই আর সো ফোকাসড যে আমরা গানটা করব। এবং গত বছর অগস্ট মাসে আমি রেকর্ডিংয়ের জন্য গেলাম। এর ভেতর কেতন এই গানগুলো লেখা নিয়ে অনেক, শেখ রানা লিখেছে গানগুলো 5টা গান, আর 4টা গান লিখেছে সাকি আহমেদ, আর 1টা গান লিখেছে বর্ণা আহমেদ। সবার সাথে ও ডিসকাশন করলো যে কি ধরনের গান আমরা করতে চাচ্ছি, কি থিমে গান হবে, কি ধরনের সুর আমরা করব যেটার মধ্যে এই কথাগুলো ফিট করবে। সব একটা, সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা চেষ্টা করেছি টু পুট ইট ইন প্লেস, সো আমাদের এই কাজটা যেন বিভিন্ন জন বিভিন্ন দিকে থেকেও আমরা সময় মতো কাজটা করতে পারি, এবং আবেগ দিয়ে কাজটা করতে পারি, এবং আমাদের সব রকমের, মানে ইটস এ ড্রিম, ইট ওয়াজ এ ড্রিম অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে, যে আমরা একসময় গান করব, আমাদের ভালো কিছু গান থাকবে, সেই ড্রিমটাকে আসলে ফুলফিল করার চেষ্টা ছিল। তো ও গানগুলো সুর করল, আমাকে তারপর আমার সাথে আলোচনা করল, আমি অগস্টে গেলাম ওর ওখানে ইংল্যান্ডে, রেকর্ডিং করলাম 3 সপ্তাহ। আমি গান ছাড়া ওখানে আর কিছুই করিনি। এবার ড্রিমটা কিন্তু সেই ছোটবেলা থেকেই ছিল যে আমরা একটা প্রফেশনালি আমরা কখনো গান করব, ভালো গান করব। আমাদের এটা একটা শখ ছিল আমাদের, এবং ড্রিম ছিল আমাদের, এটা একটা প্যাশন আমাদের ভাই বোনের। তো এই যাত্রা শুরু করছি আমি। আল্লাহর কাছে সবসময় সবাই সবার কাছে দোয়া চাই, এবং আল্লাহকেও বলি যে ভালো কাজ করতে চাই, আমাকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো।
রাতের কবি
ক্যানবেরাতে তুমি এসছো কত বছর? 4-5 বছর কি আরো বেশি?
4 বছর।
4 বছর বিভিন্ন অনুষ্ঠানে তোমার গান শোনার আমার সৌভাগ্য হয়েছে, এবং যতটুকু মনে পড়ে নজরুল গীতি বা ওই জাতীয় গান বেশি তুমি গাও, সাধারণত কোন ধারাটাতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো?
হ্যাঁ, আপনি অবশ্যই নজরুল গীতি শুনেছেন, কারণ আমি নজরুল রবীন্দ্র জয়ন্তীতে সবসময় প্রোগ্রাম করি। এটা আসলে সত্যি প্রথমে আমি শুরু করেছি যখন আমি গান গাওয়া শুরু করেছি, রবীন্দ্রনাথ প্রথম গান আমার ছিল যেটা আমাকে শিখিয়েছে হারমোনিয়ামে তবলায় আমার ওস্তাদ, সেটা ছিল ওই আসন্ন তলে মাটির পরে। তো এই গানটা দিয়ে আমার গান শেখা শুরু একেবারে হারমোনিয়ামে তবলাতে। তারপরে নজরুল ইসলামের গান, কাজী নজরুল ইসলামের গান অ্যাকচুয়ালি পার্ট অফ লাইফ হয়ে গেল। নজরুলের কবিতা, নজরুলের গান, নজরুলের থিমটাই মানে আমাকে খুব টাচ করে ফেললো, এবং আমি প্রথম কিন্তু রেডিওতে আমি এনলিস্টেড হলাম নজরুল গীতির শিল্পী হিসেবে, নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে, এবং প্রতি মাসে প্রোগ্রাম করতাম। এটা স্যাটিসফ্যাকশনটাই ডিফারেন্ট, কারণ কাজী নজরুল ইসলামের মতো এরকম একজন মহৎ মানে মহান ব্যক্তিত্ব, মানে তার গান প্রতি 4,000 থেকে 5,000 তার গানের সংখ্যা, তার গাজাল, কাওয়ালি, বিভিন্ন রকমের গান, ধর্মীয় গান, যেটাই গাই সবকিছুই মনে হয় যেন একটা ডেপথ, যে ডেপথটা পাই তার গানের ভেতর গেয়ে, তার বিভিন্ন রাগে তার বিভিন্ন রকম গান আছে, সে রাগ রাগিনী নিয়ে চর্চা করছে, সুর করেছে, এটা একটা বিশাল একটা মানে ভ্যারাইটির শেষ নেই। তো এই জন্য আসলে অ্যাট্রাক্ট করেছে নজরুল ইসলামের গান আমাকে বেশি। আমি নজরুল সঙ্গীতই করেছি বেশি ছোটবেলায়। তারপরে খন্দকার নুরুল আলম যে সুরকার, উনি হঠাৎ করে আমার গান শুনলেন এবং উনি আমাকে বললেন যে আধুনিক গানও তুমি খুব ভালো গাইবে, আমি তোমাকে কিছু আধুনিক গাজল, বাংলা আধুনিক গাজল আমি তোমাকে শিখাতে চাই। এই তারই ইন্সপিরেশন থেকেও কিন্তু আমি তারপর বাংলাদেশ টিভিতে এনলিস্টেড হলাম আধুনিক গানের শিল্পী হিসেবে। তো নজরুল অবশ্যই আমার খুবই ইচ্ছা আছে নজরুলের গাজল, নজরুলের গান নিয়ে আমি আবার কাজ করব, এবং আমার নেক্সট অ্যালবামটা নিয়ে আমি চিন্তা করছি নজরুলের গান নিয়ে, ক্লাসিক্যাল গান নিয়ে। নজরুল রবীন্দ্র আমাদের স্ট্রেংথ, তো নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তারপর লালন শাহ, এগুলো আমাদের বাংলা গানের বিশাল ভাণ্ডার। তো আমি সব ধরনের গানই করেছি, হয়তো কারো কারো গলায় কারো কারো গান খুব ভালো লাগে, কারো কারো গান নিজের গাইতে ইচ্ছা করে, কারো কারো মানে নজরুলের গানই হয়তো আমার বেশি গাইতে ইচ্ছে করে। এটা ক্লাসিক্যাল বেজ আছে বলে আমার খুব গাইতে ইচ্ছে করে, ডেপথগুলো খুব ভালো লাগে, মানে তার যে কনসেপ্টগুলো, মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই, আজকে সকালে আমি গাড়ি চালাচ্ছিলাম আর আমি নিজে গাচ্ছিলাম গানটা, এত সুন্দর আমি আমার গানটা, সেই ছোটবেলা আমাকে এই গানটা ক্যাচ করেছে, এবং তার কবরও তো সেই ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে।
আমি তখন ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে,
আপনি তখন ছিলেন,
আমি জানা যায় মনে হয় গিয়েছিলাম যতদূর মনে পড়ে। নজরুলই মনে হয় প্রথম যিনি বাংলা গজল প্রবর্তন করেন, বাংলায় গজল এটা আগে ছিল না, ওই আমাদের যে ইসলামী গানের ধারাটা উনি নিয়ে এসেছেন, চমৎকার। গত সপ্তাহের আগের সপ্তাহে তুমি আমার রেডিও প্রোগ্রামে তুমি শুনেছো কিনা জানি না, ওটা একটা চমৎকার একটা সংকলন, ওটা আমি লোভ সামলাতে পারিনি, আমি পুরো অডিওটা আমি রেডিওতে বাজিয়েছি, এবং ওটা শোনার পর আমার এত ভালো লাগলো নজরুল সম্পর্কে, আমরা অনেক আরো বেশি জ্ঞান আমি পেলাম ওটাতে, ওটা ওই অনুষ্ঠানটা শুনে।
আমি শুনেছি আজকে সকালে, আমি আমার ভাইয়ের সাথে কথা বললাম, কেতন শুনেছে,
ওটা আমি জানতাম না, ওটা বেশ 8-10 বছর আগে কোথায় কোন একটা ইন্ডিয়ান ডকুমেন্টারিতে করা ছিল, বাট চমৎকার। এটা ইউটিউবে আছে এই ভিডিওটা, এবং ভিডিওতে অনেকগুলো নামের মানে অ্যাকনলেজমেন্ট আছে, তুমি যদি দেখো এটা, তো অনেকে এটার পিছনে রিসার্চ করছে, কাজ করছে, এটা একটা ভালো একটা কাজ। এছাড়া তোমারও তো রেডিও প্রোগ্রামে তুমি নজরুলের গজল নিয়ে তুমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছো।
আমার একটা ইচ্ছা আছে নজরুলের গজল নিয়ে আরো রিসার্চে চলে যাওয়া, এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। আমি যখন আর্কিটেকচারে পড়েছি, আমাদের ফাইনাল যখন প্রজেক্ট আমরা জমা দিই, থিসিস বলে, বাট ইটস এ বিগ প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট করি, তার সাথে আমাদের একটা সেমিনার হয় যেখানে একটা টপিকস নিয়ে আমাদেরকে আবার একটা সেমিনার করতে হয়। আমার টপিক ছিল কাজী নজরুল ইসলামের গজল। তো আমি নজরুল ইসলামের গজল নিয়ে আসলে খুব ছোটবেলা থেকেই আমার খুব ইন্টারেস্ট, এবং আমি কাজ করে যাচ্ছি, আমার খুব ইচ্ছে আছে যে এটা নিয়ে আমি একটা বড় আমি কিছু একটা বই বা কোন একটা সংকলন করব, আমি অ্যালবাম করব নজরুল, কাজী নজরুল ইসলামকে আমি কাজ করব, এটা আমার একটা নিজস্ব ইচ্ছা আছে। আল্লাহ আমাকে যদি সাহায্য করেন মানে আমি করবই এটা।
আমি আমি আসলে একজন সঙ্গীত শ্রোতা, এবং আমি সারা জীবন আধুনিক 60-70-80 দশকের আধুনিকের একজন প্রেমিক। আমার নজরুলের সঙ্গীত আমি শুনেছি, যেগুলো পপুলার সেগুলো শোনা, কিন্তু আমি যত এখন আরো বেশি শুনছি, এবং যত নজরুলের গবেষণা, যেমন এই গত অনুষ্ঠানে শুনলাম, আমার মনে হয় এখনো নজরুলকে পুরোপুরি আমরা আবিষ্কার করতে পারিনি, অনেক কিছু আবিষ্কার করার বাকি আছে। নজরুলের যে ডেপথ, নজরুলের যে ওর যে গানের যে মানে আবেদন বা ওনার যে কাজ, এটা আমরা মনে হয় অনেক অনেক এখনো আবিষ্কার করা বাকি, বোঝা বাকি, এটা নিয়ে প্রচুর গবেষণা এখন দরকার।
আমার ছেলে তো হলো 2001-এ, ও তখন ফিরলো, তার মানে দু বছর আগে,
1998-99
সে দু বছর ছিল, দু বছর এখানে লেখাপড়া করলো। সঙ্গীত চর্চা তো তার সাথে রয়েছে, সে তবলা বাজাতো খুব ভালো, এখনো বাজায়, সে গিটারও খুব ভালো বাজায়, সে সিনথেসাইজারও খুব ভালো বাজায়, তো মিউজিক তখনও সে করত, এখন তো আরো সিরিয়াসলি মিউজিক করছে। তখন সে এখানে ছিল, তখন এত মানুষ ছিল না, সেটাও
ছোট ছিল
কমিউনিটি। তো হ্যাঁ, ক্যানবেরা তার খুব পছন্দের শহর। সে যখন গত বছর বেড়াতে আসলো আমাদের এখানে, গত বছরে আগের বছর ডিসেম্বরে, তো জানুয়ারিতে গেল, তার কাছে খুব মানে হয় না একটা নস্টালজিক, মানে ভিতরে কেমন লাগছিল, সে এনিও ঘুরে বেড়াচ্ছে, মানে তার একটা পুরনো স্মৃতি মনে পড়ছে। তো হ্যাঁ, সে একসময় এখানেই ছিল, সে ক্যানবেরারও ছেলে, তো বলছিল যে ক্যানবেরায় আসবে আবার এবছর, খুব ইচ্ছে ছিল তার আসার এই আমার লঞ্চিং প্রোগ্রামে, কিন্তু হয় না, সবকিছু সময় মতো হয় না, তারও একটা ওখানে সংসারের রেসপন্সিবিলিটি আছে, তার কাজ আছে, তো সবকিছু মিলিয়ে তার আসা সম্ভব হয়নি আর কি। এবার
আমরা যারা প্রবাসে দীর্ঘদিন ধরে থাকি, আমরা এখানে, আমাদের এখানেই আমাদের স্থায়ী ঠিকানা অনেকেরই, মানে আমার তো প্রায় 25-30 বছর বাইরে, আমরা এই যে বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি, এই গানটাকে যে আমরা তোমার মাঝে বাঁচতে দেখছি এবং এটার যে অগ্রগতি হচ্ছে প্রবাসে বসে, এটার জন্য একটা চমৎকার একটা ধন্যবাদ দেওয়া উচিত। কারণ দেখ, আমরা খুব কমই দেখি যে আমরা যারা প্রবাসী আসি, থাকি এখানে বিদেশে, তারা আমাদের দেশের ভাষা, সংস্কৃতি, গান এটা নিয়ে চর্চা করা আর কি নিয়ে যাওয়া, এটা তুমি একটা খুব চমৎকার একটা উদাহরণ অনেকের জন্য, এটা খুব ভালো। শেষের দিকে চলে এসেছি আমি, আরেকটা একটা জিনিস যেটা আমার ব্যক্তিগত যেটা আমার মনে হয়, যেটা গানের ব্যাপারে, তুমি যখন গান নিয়ে গবেষণা করছো, গান নিয়ে চিন্তাভাবনা করছো, আমি কিন্তু একটা ধারার খুব অভাব অনুভব করি প্রবাস জীবনে। সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের যে দেশটাকে যে আমরা মিস করছি বা দেশটাকে হারিয়ে ফেলছি, দেশের প্রতি যে আমাদের মাতৃভূমির টান, এটা কিন্তু আমরা গানে মানে মাঝে এক্সপ্রেস করতে চাই বা শুনতে চাই।
অবশ্যই
এই এই ধারার গানগুলো কি তোমরা ভবিষ্যতে কি তোমরা পারবে তোমাদের লিখে, বা এই যে দেশটা আমাদের দেশটা মিস করছি?
অবশ্যই আমরা করব, আমিও এটা নিয়ে চিন্তা করছি। দেশের গান নিয়ে কাজ করতে হবে, চেতনার গান নিয়ে কাজ করতে হবে, এগিয়ে যাবার গান নিয়ে কাজ করতে হবে, সবকিছুর ভেতরেই বাংলাদেশ, বাঙালি আমরা সবাই থাকব, এবং আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা আছে এখন দেশেও যারা বড় হচ্ছে এবং এখানে যে বাংলাদেশের ছেলেরা বড় হচ্ছে তাদের ভেতরেও আমাদের কিছু রেখে যে মানে আমাদের জন্য ওদের জন্য কিছু করতে হবে যে ওরাও যাতে ফিল করে যে তারা ওই দেশে বিলং করে।
কিভাবে আছে দেশের প্রতি টান প্রবাসীর দিক থেকে সেইটার কথা আমি বললাম যে সেই অভাবটা যেন যে আমাদের কষ্টটা সেটা যেন গানে ফুটে ওঠে। অনেকে মনে করে যে না এনারা তো বিদেশে থাকে না দেশের কথাকে মনে করে, কিন্তু আমরা যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেশকে মিস করি এবং দেশের কথা ভাবি, দেশের জন্য মন খারাপ করি এবং এই দেশটার উন্নতি চাই, দেশের ভবিষ্যৎ চাই, সেই জিনিসটাই যেন এই গানগুলোতে ফুটে ওঠে। সেটাই আমার মানে
একদম ঠিক বলেছেন, ওইটাই পয়েন্ট হওয়া উচিত। কারণ আমার আমার মনে যেটা আমি বলছিলাম যে মানুষের চেতনাটা মানে মানুষ এখন কি চায়, মানুষ আমরা কিছু কিছু ঘটনা অবশ্যই খুব দুঃখদায়ক যেটা বাংলাদেশে হয়, একজন কিছু তার লেখার স্বাধীনতা, তার বাক স্বাধীনতা, তারপর কোনো পজিটিভ কাজ করার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা আমরা যেটা আমরা বলি আমরা স্বাধীন কিন্তু আমরা আসলে সেটা কি পারছি কিনা ফুটিয়ে তুলতে আমাদের যে যে অঙ্গনে আছে, যে লেখক তার কলমে সেটা আছে, সে লিখে সেটা করতে পারে, যে গান তৈরি করছে সে তার একটা বিরাট সুযোগ আছে, কারণ সে বিরাট একটা অডিয়েন্স পায় যাদেরকে সে তার মেসেজটা কনভে করতে পারে। এটা একটা ভালো মাধ্যম যেটা দিয়ে আমরা আসলে একটা তৈরি করতে পারি একটা ফিলিংস সবার মধ্যে যে আমরা এখানে আছি কিন্তু আমরা আসলে দেশের কথা চিন্তা করছি, আমরা দেশের জন্যই এখানে আছি অনেক সময়।
আমার দীর্ঘদিনের ক্যানবেরার অভিজ্ঞতা থেকে বলি বা অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে বলি, আমরা যারা বাংলাদেশি প্রবাসী যারা অস্ট্রেলিয়াতে এসেছি আমাদের কিন্তু প্রচুর সুনাম আছে এখানে। আমি বিশেষ করে ক্যানবেরাতে বলবো, ক্যানবেরাতে যারা প্রফেশনাল যারা থাকে, এগ্রিকালচারিস্ট বলো বা আর্কিটেকচার বলো, প্ল্যানিং বলো, বিভিন্ন দিকে আমাদের বাংলা কিন্তু প্রচুর সুনাম করেছে এবং আমার বিশ্বাস অস্ট্রেলিয়ান যারা তারা কিন্তু বাংলাদেশিদের অনেক উঁচু চোখে দেখে, অন্যান্য দেশের চেয়েও কিন্তু উঁচু চোখে থাকে। আমাদের কিন্তু যথেষ্ট এই দেশের জন্য যথেষ্ট অবদান আছে এবং এর জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ আমাদের দেশের প্রতি এবং আমাদের দেশের যে শিক্ষা আমরা নিয়ে এসেছি তার প্রতি। নানা, তোমাকে অশেষ ধন্যবাদ আজ এই অফিসের দিনেও তুমি যে আমাকে সময় দিলে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য, এটা খুব ভালো লাগলো, আমি খুব কৃতজ্ঞ তোমার কাছে। তোমাকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ইহসান ভাই, আপনিও কষ্ট করে এসেছেন এই সময়ের মধ্যে আমরার অনেক ধন্যবাদ, কিছু সুন্দর সুন্দর কথা আপনিও কিছু আইডিয়া দিলেন, তো এটার জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা শুনলেন ক্যানবেরা প্রবাসী সঙ্গীত শিল্পী শেখ লানার সাথে সাক্ষাৎকার, সেই সাথে তাঁর প্রথম গানের অ্যালবাম সঙ্গে আমার চল থেকে কয়েকটি গান। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, বাংলা রেডিও ক্যানবেরা অনুষ্ঠানে অংশগ্রহণ ও অনুষ্ঠান প্রযোজনা করার জন্য উৎসাহীদের ইচ্ছা প্রকাশ করতে আহ্বান জানাচ্ছে। ক্যানবেরা এবং ক্যানবেরার বাইরে থেকেও আপনারা banglaradio@gmail.com ইমেইলে আপনাদের ইচ্ছা জানাতে পারেন, এর জন্য কোনো প্রাক্তন অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলা রেডিও ক্যানবেরা একটি অবাণিজ্যিক, অলাভজনক, সমাজসেবামূলক প্রতিষ্ঠান, কেবলমাত্র শখ ও স্বেচ্ছাশ্রমে এটি 16 বছর পার করেছে। এর জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।